বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 21 সেপ্টেম্বর, 6 আশ্বিন এবং ফার্সি 30 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল ইরানি সেনা কমান্ডার, সৈনিক ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক এবং ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএমকে তৃণমূল নেতা সৌগত রায়ের কটাক্ষ সম্পর্কে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ঘোষণা। বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁইতারা করছে বললেন ওবায়দুল কাদের। এবং জম্মু কাশ্মীরে কয়েক দশক পর প্রথমবারের মতো খোলা হল সিনেমা হল। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসের সমালোচনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজবাগ খামেনেই বলেছেন ইরাকের সাবেক স্বৈর শাসক সাদ্দামের আগ্রাসনের বিরুদ্ধে 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রমাণিত হয়েছে একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে আগ্রাসী বাহিনীর হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব। তিনি আজ সকালে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল ইরানি সেনা কমান্ডার, সৈনিক ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। ওই যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহকে সামনে রেখে দেশ রক্ষায় আত্মনিয়োগকারী এসব ব্যক্তিত্ব আজ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান। 1980 থেকে 1988 সাল পর্যন্ত আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 8 বছরের প্রতিরোধ যুদ্ধকে ইরানে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে অভিহিত করা হয়। আয়াতুল্লাহ খামেনেই বলেন ওই যুদ্ধে ইরানি জনগণের সামনে এ সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে আত্মসমর্পণ নয়, বরং প্রতিরোধের মাধ্যমেই দেশ রক্ষা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়। তিনি বলেন ইসলামী বিপ্লবের পর এরকম একটি আগ্রাসন হতে পারে এটা জানাচ্ছিল। সাদ্দামে আগ্রাসন চালিয়েছিল ঠিকই, কিন্তু তার পেছনে ছিল বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরান প্রসঙ্গে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি, যা আগের প্রশাসন থেকে এই প্রশাসনের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়। অথচ বাইডেন প্রশাসন দাবি করছে, আগের প্রশাসনের পক্ষ থেকে যে চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা হচ্ছিল তার পরিবর্তন ঘটাতে চায় বর্তমান প্রশাসন। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিসের সঙ্গে গতকাল নিউ ইয়র্কে এক বৈঠকে এমন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানের প্রেসিডেন্ট রাইসি নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতা করা সত্ত্বেও আমরা এ পর্যন্ত বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস্তব ও আন্তরিক পদক্ষেপ দেখিনি, যার মাধ্যমে প্রমাণ হতে পারে যে নিষ্ঠুর ও বর্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমেরিকার আচরণের কোনো কোনো পরিবর্তন এসেছে। পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে যে অচল অবস্থা দেখা দিয়েছে তার জন্য প্রেসিডেন্ট রাইসি আমেরিকাকে দায়ী করেন। তিনি স্মরণ করিয়ে দেন, আমেরিকাই পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করেছে, ইরান নয়। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, সুযোগ পেলেই উদ্ভূত যে কোনো পরিস্থিতিকে নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইউরোপকে বন্ধ করতে হবে। ইরানের সম্প্রতি বাধ্যতামূলক হিজাব খুলে ফেলার অভিযোগে আটক তরুণী মাহসা আমিনি পুলিশি হেফাজতে অসুস্থ হন এবং হাসপাতালে ভর্তির পর মারা যান। আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কিছু দেশ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য প্রদান করে। এসব দেশ দাবি করে এ ঘটনায় ইরানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। পশ্চিমা দেশগুলোর এ ধরনের বক্তব্যে দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, যেসব দেশ বিশ্বব্যাপী যুদ্ধ ও সহিংসতা চাপিয়ে দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, অন্য দেশকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করার অধিকার তাদের নেই। তিনি আরও বলেন, মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানি জনগণের মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে। কাজেই প্রমাণ অযোগ্য অভিযোগ উত্থাপন করে আমেরিকা নিজেকে ইরানি জনগণের বন্ধু প্রমাণ করতে পারবে না। রাশিয়া বলেছে, সংলাপের মাধ্যমে ইউক্রেনের সাথে চলমান সংঘর্ষ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান, কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের কোনো পথ আছে কিনা। জবাবে পেসকভ বলেন, এ মুহূর্তে এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শান্তি আলোচনা বাতিল করার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে। গত মার্চ মাসের শেষ দিকে দুইপক্ষ শান্তি চুক্তির ব্যাপারে একটি খসড়া নিয়ে আলোচনা করেছিল, যা বাস্তবায়ন হলে ইউক্রেন একটি নিরপেক্ষ রাষ্ট্র হতো এবং এর বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা পেত। কিন্তু এপ্রিল মাসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে এই আলোচনা বাতিল করে। ইউক্রেনের ওই অভিযোগ রাশিয়া অস্বীকার করে আসছে। শান্তি আলোচনার বাতিলের পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে আসছেন যে তার দেশ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার মধ্য দিয়েই সন্তুষ্ট হবে। তার এ বক্তব্যের জবাবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জেলেনস্কি প্রকাশ্যে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন এবং যুদ্ধ করতে চাইছেন। ঠিক আছে, তাই হোক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্ট।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। আজকাল বিএনপি নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়? সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতারা ঘোষণা দিয়েছে, আন্দোলনের নামে যেখানেই অরাজকতা হবে সেখানেই প্রতিরোধ করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে কাউরান বাজারে এবং মুগদায় বিএনপির আন্দোলন কর্মসূচির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশে এমন ঘোষণা দেন যুবলীগ নেতারা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে আতঙ্ক ছড়াচ্ছে। এভাবে ভীতি প্রদর্শন ক্ষমতাসীনদের একটা দমন কৌশল। যখনই আন্দোলন শুরু হয় তখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তৎপরতা চালায়। আজ বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার উপরে নগ্ন হস্তক্ষেপ, যা সংবিধানের 31, 32 ও 43 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইনবিধি কিংবা অন্য কোনো আইনেও এমন তৎপরতা সমর্থনযোগ্য নয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে বারবার মর্টারের গোলা পড়ার ঘটনার প্রেক্ষাপটে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সহ সবাই সবসময় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে শেষে সাংবাদিকদের একথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান ছাড়াও বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জম্মু কাশ্মীরে কয়েক দশক পর প্রথমবারের মতো সিনেমা হল খোলায়। মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সেখানকার বিখ্যাত জামিয়া মসজিদ বন্ধ কেন বলে প্রশ্ন তুলেছিলেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে কয়েক দশক পর প্রথমবারের মতো সিনেমা হল খোলায়। মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মেইন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সেখানকার বিখ্যাত জামিয়া মসজিদ বন্ধ কেন বলে প্রশ্ন তুলেছিলেন। শ্রীনগর পুলিশের পক্ষ থেকে এর জবাবে মসজিদ সম্পূর্ণ খোলা বলে জানানো হয়েছে। 1990 সালের পর তখন কাশ্মীরের বিরাজমান পরিস্থিতির কারণে সব সিনেমা হল বন্ধ হয়ে যায়। জম্মু কাশ্মীরের জনগণের জন্য পরিস্থিতি সবসময় ভালো ছিল না, কখনো ইন্টারনেটের নিষেধাজ্ঞা, আবার কখনো কারফিউতে মানুষ সমস্যায় পড়েছে। এসবের মধ্যে কাশ্মীরে বহু বছর পর এবার সিনেমা হল খুলে দেয়া হলো। সম্প্রতি পুলওয়ামা এবং শোপিয়ানে দুটি সিনেমা হলের উদ্বোধন করেছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, যা নিয়ে কটাক্ষ করেছিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি। তিনি মন্তব্য করেছিলেন, কেন শ্রীনগরে জামিয়া মসজিদ বন্ধ রাখা হয়েছে? সেই প্রশ্নের জবাবে এবার শ্রীনগর পুলিশ তার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জামিয়া মসজিদ সম্পূর্ণ খোলা আছে। আসলে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জম্মু কাশ্মীরে সিনেমা হল খোলার জন্য কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন। ওয়াইসি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, শোপিয়ান এবং পুলওয়ামাতে সিনেমা হল খোলা হয়েছে, কিন্তু প্রতি শুক্রবার শ্রীনগর জামিয়া মসজিদ কেন বন্ধ থাকে? ওয়াইসির ওই বক্তব্য বেশ ভাইরাল হয় এবং এ নিয়ে জম্মু কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। এর কিছুক্ষণ পরে শ্রীনগর পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলা হয়, জামিয়া মসজিদ সম্পূর্ণ খোলা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএসকে ভুসিচ বলেন, বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার নেতা বলেন, বাস্তব ভিত্তিক ধারণা এর চেয়েও আরও বেশি অন্ধকারাচ্ছন্ন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার জন্য যে গণভোটের আয়োজন করতে যাচ্ছে তার কোনো বৈধতা নেই। পাশাপাশি তিনি ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও সমর্থন দেওয়ার আহ্বান জানান। স্টলটেনবার্গ বলেন, ভাওতাবাজির এ গণভোটের কোনো বৈধতা নেই এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যা আগ্রাসন চালিয়েছে তাতে বৈশিষ্ট্যগত কোনো পরিবর্তন আসবে না। টুইটারে দেয়া এক পোস্টে স্টলটেনবার্গ এসব কথা বলেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের প্রাক্কালে ইরানের সর্বোচ্চ নেতা ওই চাপিয়ে দেয়া যুদ্ধের নেপথ্যে কারণ বিশ্লেষণ করেন। যুদ্ধে অংশগ্রহণকারী সেনা এবং শহীদ পরিবারের সদস্যদের দেয়া এক সাক্ষাতে তিনি আজ এসব কথা বলেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রমাণ হয়েছে যে মাতৃভূমি রক্ষা করা এবং শত্রুর হুমকি মোকাবেলার উপায় আত্মসমর্পণ নয়, প্রতিরোধ। সাদ্দামের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী একদল ইরানি সেনা কমান্ডার, সৈনিক ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আজ এ কথা বলেন। পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ প্রাক্কালে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে আজ সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ক্ষমতালিপ্সু সাদ্দামের মাধ্যমে ইরানের উপর ওই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। বিপ্লবের টগবগে চেতনা, ইমামের দক্ষ ও সুদূরপ্রসারী নেতৃত্ব এবং ইরানি জাতির মহৎ বৈশিষ্ট্য বৃহৎ শক্তিগুলোর মারাত্মক হুমকিকে অনন্য সুযোগে পরিণত করেছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে ইরানের এই গৌরবময় ইতিহাসকে সঠিক ও নির্ভুলভাবে বর্ণনা করার মাধ্যমে বিপ্লবের সাফল্যের ধারাবাহিকতা নিশ্চিত করবে। সর্বোচ্চ নেতা বলেন, নবগঠিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সাদ্দামের মাধ্যমে ওই যুদ্ধ চাপিয়ে দেওয়ার পেছনে সাম্রাজ্যবাদীদের বেশ কয়েকটি লক্ষ্য ছিল। প্রথমত, তারা ইসলামী সরকার ব্যবস্থার পতন ঘটানোর স্বপ্ন দেখেছিল। দ্বিতীয়ত, ইরানি জাতির ঐক্যে ভাঙ্গন সৃষ্টি করা এবং সর্বোপরি আধিপত্যবাদীদের মদতপুষ্ট দেশগুলোর কাছে ইরানের ইসলামী বিপ্লবের শান্তি ও মুক্তির বার্তা পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধকে ইসলামী বিপ্লব বিজয়ের বিরুদ্ধে বিশ্ব আধিপত্যবাদী শক্তির স্বাভাবিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানি জাতির বিপ্লব কেবল বলদর্পী শাসক গোষ্ঠী, বিশেষ করে আমেরিকার মদতপুষ্ট একটি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছিল না, বরং এই বিপ্লব ছিল আধিপত্যবাদী শক্তির হুমকির বিরুদ্ধে চপেটাঘাত। এই হুমকিকে প্রাচ্য ও পাশ্চাত্যের বলদর্পী শক্তিগুলো গভীরভাবে উপলব্ধি করেছিল, আর সে কারণেই তারা সাদ্দামের মাধ্যমে ইরানের উপর 8 বছর মেয়াদী যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ইসলামী বিপ্লব বিজয়ের পর ইরান আরেকটি যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না, কেননা নবগঠিত একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য সশস্ত্র বাহিনী সহ নিরাপত্তা বিভাগ গড়ে তুলতে সময়ের দরকার ছিল। অপরদিকে শত্রুরাও দেখেছিল, ইসলামী ইরানে তাদের স্বার্থ অর্জিত হওয়ার নয়, তাই তারা সবসময় সমগ্র ইরান জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু তাদের ওই পরিকল্পনা যখন বাস্তবায়িত হচ্ছিল না, তখনই তারা সাদ্দামের মাধ্যমে 8 বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। যুদ্ধ চলাকালে সাদ্দামকে তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, এক কথায় সার্বিকভাবে মদত দিয়েছিল। আলোচনার শেষ ভাগে সর্বোচ্চ নেতা বলেন, আল্লাহর রহমতে ইরান আজ প্রতিরক্ষা শক্তিতে এমন পর্যায়ে উন্নীত হয়েছে যে কোনো বিদেশি শক্তির হুমকিতে এখন আর ইরান ভীত নয়, উদ্বিগ্ন নয়। শত্রুরাও এই বাস্তবতা সম্পর্কে খুব সচেতন বলে তিনি মন্তব্য করেন।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে, মাফ করবেন, এবারে দৃষ্টি দেব পশ্চিমবঙ্গের দিকে। সিপিএম ধর্মনিরপেক্ষ, ওরা মন্দির মসজিদের রাজনীতি করেন না বলে আজ মন্তব্য করেছেন তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল ও সিপিএমকে কটাক্ষ করে বলেছেন, সিপিএম ও তৃণমূলের রাজনীতি একই। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি রাজ্য বিরোধী দল সিপিএম সম্পর্কে বলেছেন, ওরা অত্যাচারী, গণতন্ত্র বিরোধী, কিন্তু ধর্মনিরপেক্ষ, মন্দির মসজিদের রাজনীতি করে না। তিনি আজ বুধবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে অধ্যাপক সৌগত রায় বলেন, বলছিলেন অধ্যাপক সৌগত রায়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল ও সিপিএম কে কটাক্ষ করে বলেন, বলছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সিপিএম ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হলেও তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায়ের মুখে সিপিএম সম্পর্কে প্রশংসার সূচক মন্তব্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে ওই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো সুস্থ আছেন। আজ আমরা গুরুত্বপূর্ণ মনোরোগ সন্দেহ নিয়ে কথা বলবো। স্বাভাবিক মানব প্রকৃতির একটা বিষয় হচ্ছে সন্দেহ, তবে যখন তা অস্বাভাবিক আকার ধারণ করে তখন সেটি একটি মানসিক রোগে পরিণত হয়। আর সন্দেহ নামক মানসিক রোগের ফলে মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সন্দেহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন হতে পারে, এমনকি খুন, জখম, মারামারির মতো ঘটনাও ঘটে। তো সন্দেহ নিয়ে আলোচনার আজ তৃতীয় পর্বেও আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক তাজুল ইসলাম, সন্দেহ যখন ভয়াবহ আকার ধারণ করে তখন কি হয়, সে বিষয়ে আপনি দ্বিতীয় পর্বে আলোচনা করছিলেন, সে আলোচনা শেষ হয়নি সময়ের অভাবে, তো আপনি যদি বিষয়টি সেখান থেকেই শুরু করেন।
যাকে সন্দেহ করা হয় তাকে খুলে করে ফেলতে পারে, অথবা তার পরিচিত যে লোকের সঙ্গে তার সম্পর্ক মনে করে তাকেও তারা খুন করতে পারে। এরকম বড় ধরনের ডিভোর্স ছাড়াও, তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব সংকট ছাড়াও মারামারি হানাহানি পর্যন্ত হতে পারে এরকম সন্দেহগ্রস্ত হইয়ার জন্য। অর্থাৎ এটাকে আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবেই ধরবো না, এটা একটা রোগ এবং এটার জন্য অবশ্যই চিকিৎসা করতে হবে। এটা শুধু কেবল আত্মীয় স্বজনরা মিলেমিশে পরস্পরকে বুঝিয়ে শুনিয়ে বা এটাকে এমনি হালকা মনে করে অবহেলা করলে চলবে না, কারণ এটা রোগ, ব্রেনের রোগ, এবং এটা কোনো প্রমাণ দিয়ে বা শুধু বুঝ দিয়ে তাকে শান্ত করা যাবে না। অতএব এটা চিকিৎসা দরকার। সেজন্য যখনই বোঝা যাবে যে এটা অস্বাভাবিক এবং প্যাথোলজিক্যাল, এটা মর্বিড অ্যালার্জি, তখনই এটা কিন্তু মানসিক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার দিকে যাইতে হবে, তা না হলে কিন্তু এটা পরিণতি খুবই খারাপ হবে।
অধ্যাপক তাজুল ইসলাম, আপনি এই সন্দেহ যেটি ডেলুশন পর্যায়ের তার চিকিৎসা নিয়ে একটু জানতে চাইব, এই রোগটি ক্রনিক কিনা, চিকিৎসাযোগ্য কিনা, যেটিকে আপনি প্যাথোলজিক্যাল সিন্ড্রোম বলেছেন, এসবের চিকিৎসা কি হবে?
সেজন্য হয়, অর্থাৎ এখানে কিন্তু অন্য কোন চিকিৎসা কোনো কাজ হবে না, এখানে অবশ্যই ওষুধের চিকিৎসা লাগবে। সিজোফ্রেনিয়া সাইকোসিস যেভাবে আমরা চিকিৎসা ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিই, এখানেও সেইভাবেই ওষুধ ইঞ্জেকশন দিয়েই তাদেরকে ভালো করতে হবে। এটা হচ্ছে
আলোচনা শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই। আবারও আলোচনায় ফিরলাম। আচ্ছা ডাক্তার তাজুল ইসলাম, অবসেশনের চিকিৎসাটা কেমন হবে?
আগে অবসেশন যেটা ওসিডির কারণে যেখানে ডাউট হচ্ছে, ব্যাক করতেছে বারবার, অথবা তার মনে হচ্ছে একই চিন্তা বারবার আসতেছে, একই ছবি বারবার আসতেছে, সেটা কিন্তু আলাদা একটা রোগ। এখানেও কিন্তু দুই ধরনের চিকিৎসা আছে, ওষুধ চিকিৎসা এবং আরেকটা হচ্ছে এক্সপোজার থেরাপি। ওষুধ চিকিৎসার মধ্যে SSRI সিলেকটিভ সিয়াটোনিন রিয়াপটেক ইনহিবিটর, এগুলি আমরা দিয়ে থাকি এবং এগুলো অতিমাত্রায় এবং অনেক দিন খাইতে হয়, এটা মনে রাখতে হবে। সবাইকে মনে রাখতে হবে এই ওষুধ কাজ করতে সময় লাগে এবং প্রচুর মাত্রাও মাত্রাতিরিক্ত পরিমাণে ওষুধে দিতে হয় এবং দীর্ঘদিন খাইতে হয়। আরেকটা হচ্ছে এক্সপোজার থেরাপি, সেটা হচ্ছে যে জিনিসটাতে সে, ওই যে বললাম যে তার মনে হচ্ছে সেটা নোংরা, এটা অপরিষ্কার হয়ে গেছে, এটা তাকে বুঝাইতে হবে যে এটা রোগ। অর্থাৎ রোগের কথা যদি তুমি মানো তাহলে এটা রোগ বলা হবে না, তখন আমরা তাকে বলি যে তুমি বারবার এটা মনে হবে যে তোমার এটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, অথবা তোমার মনে হবে যে ওই তালাটা লাগানো হয় নাই বা ওই জিনিসটা সঠিকভাবে হয় নাই, ওটা আবার বারবার চেক করি। এইগুলিকে রোগের কারণে মনে হবে, রোগের কারণে যা মনে হবে তখনই তুমি যে এটা দিয়ে আবার করবা সম্পর্কে যেটা আর কি, ওই যে বারবার হাত ধোয়া, পরিষ্কার করা, অথবা বারবার চেক করা, দেখা এটা ঠিক মতো হলো কিনা, এগুলি থেকে তাকে বিরত রাখতে বলি।
অধ্যাপক তাজুল ইসলাম, অবসেশন থেকে যে কম্পালশনে যায় যখন, তা থেকে কি সহজে রোগীকে বিরত রাখা যায়?
একেবারে সহজে পারে না, আমরা বলি যে সপ্তাহে 2 ঘন্টা 1 ঘন্টা সবার সহযোগিতা নিয়ে তাকে যেভাবেই হোক, তারা কিন্তু এই অবসেশন এমন খারাপ জিনিস যে ওইটা না করলে তার খুব অস্বস্তি লাগে, খুব অ্যাংজাইটি লাগে, খুব ডিসকমফোর্ট ফিল করে। এই তাকে একটু এই কষ্টটা সহ্য করার জন্য কত সপ্তাহে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে কষ্টটা ম্যানেজ করে এটাকে ওখান থেকে বিরত রাখতে বলে। এখন প্রিভেনশন বলি আমরা, যে ময়লা লাগবে কিন্তু তুমি আর এটার জন্য রেসপন্স করবা না, এইভাবে আস্তে আস্তে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা করে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এমন ভাবে করতে হবে যা তখন আস্তে আস্তে তার ব্রেন থেকে ওই ইয়াটার ডিসেন্সিটাইজেশন হয়ে যাবে, তখন ধীরে ধীরে এটা ভালো হবে। তাহলে অর্থাৎ এক কথায় ওষুধও লাগবে এবং রেসপন্স প্রিভেনশন, এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশন যেটা বললাম, এই দুটোই চিকিৎসাই একসঙ্গে চালাইলে এই ওষুধ থেকে বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে মুক্তি লাভ করা সম্ভব।
অধ্যাপক তাজুল ইসলাম, সবশেষে যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, আমাদের সমাজে দেখা যায় কেউ কেউ খুব পরিপাটি, পরিচ্ছন্ন, নিখুঁত ভাবে একটা জিনিস চাই অফিসে, ঘরে দেখা গেল অফিস থেকে ঘরে ফিরে একটু অগোছালো কিছু দেখলে তার মেজাজ খারাপ হয়ে যায়, অশান্তি সৃষ্টি করে, এটা কি অসুস্থতা নাকি এটা স্বাভাবিক একটি বিষয়?
অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেমন আছে, আমাদের কতগুলি পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এর ভিতরে একটা হচ্ছে অবসেসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ এটা ঠিক এতক্ষণ যেটা যে বর্ণনা দিলাম, মানে ওসিডি রোগের যে বর্ণনা দিলাম, ঠিক এরকম না, কিন্তু আপনি যে বর্ণনা দিলেন যে এরকম, তার ব্যক্তিত্ব দেশের বৈশিষ্ট্য এরকম যে সবকিছু নিখুঁত হতে চায়, সবকিছুতে পারফেক্ট হতে চায়, সবকিছু গোছানো রাখতে চায়, সবকিছু সাজিয়ে রাখতে চায়। একটু এদিক সেদিক হলেই সে তার নজর খারাপ হয়ে যায়, কেন এটা আমি আমাকে সন্দেহ সাজা রাখলাম, তোমরা এমন করলাম। সে সবসময় নিখুঁত হতে চায়, সবকিছু মানে পরিপাটি থাকতে চায়। এটা ঠিক অবসেশন রোগের মধ্যে পড়ে না, এটা সে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। এবং এইটাও কিন্তু সমস্যা, যদি এটা খুব কঠিন ভাবে হয়, আশেপাশের লোকেরা তো তার মতন এত সাজে গুজিয়ে চলা রাখতে পারবে না, সবাইকে এত বেশি পারফেক্ট হতে পারবে না, এত নিখুঁত ভাবে জীবন ধারণ করতে পারবে না। অর্থাৎ এটা রোগ নয়, কিন্তু এটা একটা পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডার হলো সেটাও যদি প্রয়োজনে আমরা কাউন্সিলিং করে থেরাপি দিয়ে তাকে কিছুটা সমাজ উপযোগী কর্মোপযোগী করার চেষ্টা করতে হবে, যে তোমার বৈশিষ্ট্যটা এত বেশি অনর হয়ে গেছে, এত বেশি নিখুঁত, এত বেশি পারফেক্ট হওয়া তো জীবনে সম্ভব নয়। অর্থাৎ তাকে এই একটু কিছু চিকিৎসা নিতে নিয়ে আসতে হবে। ওইটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে অবসেসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার।
অধ্যাপক তাজুল ইসলাম, আপনি খুব চমৎকার করে কোনটি সাধারণ সন্দেহ, কোনটি অবসেশন, কোনটি কম্পালশন এবং কোনটি প্যাথোলজিক্যাল বা জেলাসি এবং ওথেলো সিন্ড্রোম তা খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন এবং এসবের চিকিৎসা কিভাবে হবে, কি করতে হবে সে নির্দেশনাও আপনি দিলেন। আমরা আশা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার পর আমরা বুঝতে পারব কাদের এই সমস্যাগুলো আছে এবং করণীয়ই বা কি। তো সন্দেহ নিয়ে তিন পর্বের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আবারও।
আপনাকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আগামী আসরে আমরা অন্য কোনো মনের রোগ নিয়ে কথা বলবো, তখনও আমাদের সাথেই থাকবেন বলে আশা করছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন।
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা শুনলেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 21 সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিএনপির নেতাকর্মীদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নামে আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ, বলেছেন মির্জা ফখরুল দৈনিক প্রথম আলো। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দৈনিক যুগান্তর। ক্লাইমেট ইস্যুতে আমরা লিডার অব দ্য ওয়ার্ল্ড, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ট্রফি নিয়ে দেশে ফিরল সাবজয়ী মেয়েরা, দৈনিক কালের কণ্ঠ। এবং নির্বাচন না হলে কোটি টাকার ইভিএম দিয়ে কি হবে, বলেছেন আসম রব, দৈনিক মানবজমিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। 7 দিনের মধ্যে বেআইনি নিয়োগের তালিকা দিন কমিশন ও সিআইবিকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, দৈনিক আজকাল। শান্তিনিকেতনে শিশু খুনে সিবিআই দাবি শুভেন্দুর, চাইলেন মুখ্যমন্ত্রীর ইস্তফা, জবাব ফিরহাদের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবং সীমা অতিক্রম করেছে পশ্চিম, এবার পরমাণু হামলার হুমকি দিলেন পুতিন, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা ক্ষমতাসীনদের একটা চলমান প্রক্রিয়া, ভীতি প্রদর্শন। যখনই আন্দোলন শুরু হয় তখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব বিষয় জানতে চায়। আজ বুধবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশের এই ধরনের কর্মকাণ্ড নাগরিকের ব্যক্তি স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, যা সংবিধানের 31, 32 ও 43 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইনবিধি কিংবা অন্য কোনো আইনেও সমর্থনযোগ্য নয়।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, দেশে পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের নারী ফুটবল দল। বুধবার দুপুর 1:50 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। তাদের বরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এছাড়াও উপস্থিত ছিলেন বাফুভের একটি প্রতিনিধি দলও। সাবিনা সানজিদাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন দেশের আপামর ক্রীড়া প্রেমীরা। তাদের হাতে রয়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। আনন্দ উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন তারা। বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর নারী দলের জন্য রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে এবং এই সংকট সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘকে বলিষ্ঠ ভূমিকা পালনে তার আহ্বান মনোব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরণার্থী বিষয়ক ইউএন হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি নিউয়ের্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতিসংঘের 77তম অধিবেশনের স্যাডলেন বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যক্রমের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, গ্রান্ডির সঙ্গে ওই বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ইউএনএইচসিআর এর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এর জবাবে ফিলিপো বলেন, তিনি দ্রুত মিয়ানমার সফর করবেন।
দৈনিক মানব জমিনের খবর, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, নির্বাচন না হলে কোটি টাকার এই ইভিএম মেশিন দিয়ে কি হবে, এই ডলারের টাকা কে দেবে, এই সরকার ও কমিশনের অধীনে তো নির্বাচন হবে না, জনগণ এই নির্বাচন মেনে নেবে না। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসন ব্যবস্থা বদলের রূপরেখা নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। আব্দুর রব বলেন, সরকার বিরোধী দলের কর্মসূচিতে হামলা করছে, সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশের নেতা শেখ হাসিনা কি বার্তা দেবেন তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, কোভিড-19 সদস্য ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার সমস্যা তা কোনো একক দেশ সমাধানে সক্ষম নয়, সেজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করা উচিত। এমনকি বিভিন্ন দেশের বিরুদ্ধে যে স্যাংশন দেওয়া হয় সেগুলো সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে করলে সাধারণ নাগরিকরা অসুবিধায় কম পড়বে। এটা হবে জাতিসংঘে চলতি অধিবেশনে বাংলাদেশের প্রধান বার্তা। এর পাশাপাশি আমরা ক্লাইমেট ইস্যু উপস্থাপন করব, কারণ আমরা হলাম ক্লাইমেট ইস্যুতে লিডার অব দ্য ওয়ার্ল্ড। আমরা রোহিঙ্গা ইস্যুটি আরও জোরালোভাবে উপস্থাপন করব।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা খবরে লিখেছে, বীরভূমের শান্তিনিকেতনে পাশের বাড়ির ছাদ থেকে 5 বছর বয়সী শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতির দাবিতে ওয়াকআউট বিজেপির। বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চান ঘটনার সিবিআই তদন্ত। মঙ্গলবার শান্তিনিকেতনে একটি 5 বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, রোববার বিস্কুট কিনতে বাড়ি থেকে বেরিয়ে সে আর ফেরেনি। প্রতিবেশীর বাড়ির ছাদে বস্তা এবং কাঠ চাপা দেওয়া মৃতদেহ উদ্ধার হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে শান্তিনিকেতনের মোল ভাঙা পাড়া। অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত রুবি বিবিকে। মঙ্গলবারই এই ঘটনায় লেগেছিল রাজনীতির রং। বুধবার নিহত শিশুর বাড়িতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল যাওয়ার কথা। তার আগেই ঘটনার দায় নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, প্রশাসন তো প্রশাসনের মতো ব্যবস্থা নিচ্ছে, বিরোধী দল কেন এই বিষয়ে সিবিআইকে নিয়ে আসছে? পারিবারিক সমস্যায় এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে, এ নিয়ে রাজনীতি করা উচিত নয়।
দৈনিক আজকাল লিখেছে, নিয়োগ দুর্নীতি মামলায় নয় মোড়। নবম ও দশম শ্রেণীতে যাদের বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে সেসব শিক্ষকদের নামের তালিকা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে হাইকোর্টে, নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্য প্রার্থীদের চাকরি দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিচারপতি। বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। শুনানি চলাকালীন বিচারপতি বেআইনি নিয়োগের হিসাব চান স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআইয়ের কাছে। তারপরে জানান বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বরখাস্ত করা হবে। 28 সেপ্টেম্বরের মধ্যেই এসএসসি এবং সিবিআইকে এই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সুরা আর রহমানের 18 নম্বর পর্যন্ত আয়াতের তাফসির শুনেছি। আজ আমরা এ সুরার 19 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই 19 থেকে 21 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
তিনি প্রবাহিত করেন মিষ্টি ও লোনা পানির দুই সমুদ্র, যারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না এবং পরস্পর মিলিত হতে পারে না। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে?
আগের আয়াতগুলোর বর্ণিত নিয়ামত রাজির ধারাবাহিকতায় এই আয়াতগুলোতে সমুদ্রের নিয়ামত বর্ণনা করা হয়েছে। ভূপৃষ্ঠের 3/4 রয়েছে সাগর ও মহাসাগর। মাছ সহ অন্যান্য সামুদ্রিক খাবারের বিশাল উৎস এই সাগর ও মহাসাগর, এবং এই সাগর পথ ব্যবহার করে মানুষ জাহাজ চালিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ ও পণ্য পরিবহন করে। এছাড়া আকাশ থেকে বায়ুবর্ষণ, আবহাওয়ার ভারসাম্য রক্ষা, এমনকি ভূপৃষ্ঠে প্রবাহিত বাতাসের একটি বিশাল অংশ এই সাগরের কল্যাণে প্রবাহিত হয়।
এখানে কোন কোন সাগরের একটি বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করে বলা হচ্ছে, সাগরের কোন কোন স্থানে লবণাক্ত ও মিষ্টি পানি পাশাপাশি প্রবাহিত হয় কিন্তু তারা পরস্পর মিলিত হয় না। মনে হয় যেন তাদের মধ্যে এমন কোনো প্রাচীর রয়েছে যার কারণে এই দুই ধরনের পানি পরস্পর মিলিত হতে পারছে না। এখানে উদাহরণ হিসেবে আটলান্টিক মহাসাগরের গালফ স্ট্রিমের কথা উল্লেখ করা যায়। এখানে বিষুবরেখার কাছাকাছি হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পানির একটি প্রবাহ রয়েছে যা উষ্ণ। এই পানির প্রবাহ মধ্য আমেরিকা থেকে শুরু করে উত্তর ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়। দুই পাশের পানির তুলনায় এই পানি 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত বেশি উষ্ণ। এই উষ্ণ পানি দুই পাশের তুলনামূলক শীতল পানির সঙ্গে না মিশেই হাজার হাজার কিলোমিটার পথ প্রবাহিত হয়।
এই 3 আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, 1, প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বিশাল ক্ষমতা ও অসীম রহমতের প্রদর্শন স্থল। সাগর ও মহাসাগর হচ্ছে আল্লাহর একরকম একটি বিস্ময়কর সৃষ্টি। 2, প্রকৃতি কিভাবে চলবে তার নিয়ম কানুন আল্লাহ ঠিক করে দেন। প্রকৃতি নিজে নিজে কাজ করতে বা আল্লাহর নির্দেশের বাইরে কিছু করতে পারে না। তরল পদার্থের সাধারণ নিয়ম অনুযায়ী সাগরের লবণাক্ত ও মিষ্টি পানির পরস্পরে মিলিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর নির্দেশে সাগর ও মহাসাগরে এই দুই পানি একে অন্যের সঙ্গে মিলিত হয় না।
এবারে সুরা রহমানের 22-25 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان
উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আর সাগরে বিচরণশীল পর্বতমান নৌযান সমূহ তারই নিয়ন্ত্রণাধীন, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে?
এই আয়াতগুলোতে মানুষের জীবনে সাগরের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলা হচ্ছে। মণিমুক্তা ও প্রবালের মতো মূল্যবান পাথর মানুষের বিভিন্ন উপকারে আসে, তবে এগুলো সমুদ্রের গভীরতম স্থান থেকে সংগ্রহ করতে হয়। মুক্তা হচ্ছে সবচেয়ে দামি পাথর, যা সাগরে বিচরণকারী ঝিনুকের মধ্যে পাওয়া যায়। তবে সাগরের সবচেয়ে কার্যকর উপকারিতা হচ্ছে এক বুক চিরে বিশাল বিশাল পর্বত সমান জাহাজ চলাচল। বর্তমান যুগে আকাশপথে যোগাযোগ অনেক সহজ ও দ্রুত হওয়া সত্ত্বেও অনেক বেশি পরিমাণ পণ্য বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কাজে এখনও জাহাজ ব্যবহৃত হয়। কাজেই পণ্য পরিবহনে সাগর মানুষের অপরিসীম উপকার করে।
এই চার আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, এক, মানুষ স্থলভাগে বসবাস করলেও সাগর ও মহাসাগর তাদের অনেক উপকারে আসে। সাগর থেকে মূল্যবান পাথর সংগ্রহ করার পাশাপাশি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য পরিবহনের কাজে সাগর পথ ব্যবহার করা হয়। দুই, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে তারা কিভাবে জল স্থল ও আকাশভাগের এত সব নিয়ামতকে দেখেও না দেখার ভান করে। এবারে এই সুরার 26-30 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান
জমিনের উপর যা কিছু রয়েছে তার সবই ধ্বংসশীল, অবিনশ্বর শুধু তোমার মহিমাময় মহানুভব প্রতিপালকের সত্তা। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তারা তার কাছেই চায়। প্রতিদিন তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই চার আয়াতে পৃথিবীতে মানুষের অল্প কয়েকদিনের জীবনের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে যে মানুষের সবকিছু শেষ হয়ে যায় এবং মৃত্যুকে ঠেকিয়ে রাখার কোনো হাতিয়ার যে মানুষের হাতে নেই, সেই মানুষ মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সামনে কিভাবে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে এবং তার নিয়ামতগুলো অস্বীকার করে। পৃথিবী এবং এর উপরে যা কিছু বসবাস করে তার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এবং ক্রমেই ধ্বংসের দিকে অগ্রসরমান। কিন্তু যে বিষয়টি অতীতেও ছিল এবং অনন্তকাল থাকবে তা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র সত্তা। ইনি হলেন সেই আল্লাহ যিনি সকল পূর্ণতার আধার এবং গোটা বিশ্বজগতের স্রষ্টা। প্রতিটি সৃষ্টি তাঁর প্রতি সার্বক্ষণিকভাবে নির্ভরশীল এবং যার যার ভাষায় তাদের চাহিদার কথা আল্লাহকেই বলে থাকে। যা কিছু চাওয়ার তা সবাই আল্লাহর কাছেই চায়।
এই পাঁচ আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: এক, মৃত্যু হচ্ছে এমন একটি সার্বজনীন বিধান আল্লাহ ছাড়া আর সবাই যার অধীনে রয়েছে। দুই, আমরা যেন আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর না করি, কারণ তিনি ছাড়া বাকি সবকিছু ধ্বংসশীল। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। একমাত্র প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ঘোষণা। বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বললেন ওবায়দুল কাদের। জম্মু কাশ্মীরে গত কয়েক দশক পর প্রথমবারের মতো খোলা হল সিনেমা হল। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির সমালোচনা। এবারে সবশেষে পাওয়া একটি খবর। মার্কিন বিমান বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বলেছেন ইউক্রেনকে আমেরিকার কাছ থেকে F-16 জঙ্গি বিমান গ্রহণ করার জন্য আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে। ইউরোপ ও আমেরিকায় মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হেকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন F-16 যুদ্ধবিমান তৈরি এবং বিভিন্ন দেশকে সরবরাহ করার যে ধারাবাহিকতা রয়েছে তাতে ইউক্রেনের হাতে এই যুদ্ধবিমান তুলে দিতে কমপক্ষে 3 বছর সময় লাগবে। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মার্চ মাস থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার কাছে F-15 এবং F-16 জঙ্গি বিমান দাবি জানিয়ে আসছেন। কিন্তু জেনারেল হ্যাকার বলেছেন ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি F-16 জঙ্গি বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণে যে ব্যয় পেতে হবে তার তুলনায় কিয়েভের জন্য F-29 যুদ্ধ বিমান অনেক বেশি সুবিধাজনক হবে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।